আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সকলকে পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নৈকট্যশীল বান্দাদের গুণাবলী, পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তিদের গুণাবলী। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি কি কি আমল আল্লাহর মকবুল বান্দা হওয়ার মাধ্যম হতে পারে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণ ইমানের অধিকারীর যেই গুণাবলীগুলো শ্রবণ করছি তা নিজের জীবনে বাস্তবায়ন করি এবং নিজেও পূর্ণ ইমানের অধিকারী হওয়ার চেষ্টা চালিয়ে যাই। আল্লাহ তাআলা চাইলে আপনি আমিও পূর্ণ ইমানের অধিকারীদের তালিকাভুক্ত হতে পারব। আলোচনা শুরু করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পেশ করার ফজিলত সম্পর্কিত হাদিস শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু হল সম্পদের লোভ ও যাকাত না দেওয়ার পরিণাম। এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব এবং সম্পদের লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার বিধানাবলীর উপরে যথাযথ আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, শরীয়তের বিধান অনুযায়ী যাদের উপরে যাকাত ফরজ, আমরা যথাসময়ে যথাযথভাবে সঠিক স্থানে যাকাত প্রদান করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন সর্বপ্রথম পবিত্র কোরআন কারীমের আয়াতের আলোকে আজকের আলোচনার দিকে আমরা অগ্রসর হই। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم.
পারাদশ সূরা তাওবা। এই আয়াতে কি বলা হয়েছে? হে ইমানদারগণ, নিশ্চয় অসংখ্য পাদ্রী এবং রুহানি দরবেশ অন্যায়ভাবে মানুষের সম্পদ আহার করে এবং আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে এবং ওই লোকেরা যারা স্বর্ণ এবং রূপা একত্রিত করে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করো। এখানে সুসংবাদের কথা বলা হয়েছে। আসলে এখানে সুসংবাদ বলতে বোঝানো হয়েছে যে তাদেরকে শাস্তির কথা শোনাও, তাদের জন্য শাস্তি রয়েছে। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বয়ান করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার দয়া ও ফজলে যা কিছু পেয়েছি তন্মধ্যে হতে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলাই এর বিনিময় দুনিয়া এবং আখিরাতে দান করবেন। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিছু সংখ্যক লোকেরা তারা হলো সম্পদের লোভী, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে। যদি এই গুণ আমাদের কারো মাঝে থাকে তবে আমরা ধ্বংস থেকে মুক্ত হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হওয়ার উদ্দেশ্যে আমরা আমাদেরকে পরিবর্তন করি, আমরা আমাদের জীবনকে ইসলামিক রঙে রঙিন করি, সুন্দর জীবন বাস্তবায়ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করি। এটাই হবে আপনার আমার সফলতার মাধ্যম, আর এটাই হলো পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির গুণাবলী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে যারা স্বর্ণ এবং রূপা একত্রিত করে এবং তা হতে আল্লাহ তাআলা রাস্তায় খরচ করে না, তবে তাদের জন্য বেদনাদায়ক শাস্তির ঘোষণা রয়েছে। আমরা পৃথিবীর শাস্তি যেহেতু সহ্য করতে পারি না, তাহলে আখিরাতের শাস্তি এটা কল্পনার বাহিরে। সুতরাং আমাদের যাদের সামর্থ্য রয়েছে নিজ সামর্থ্য অনুযায়ী নফল সৎকাও করি, আর যারা সামর্থ্যবান যাদের উপরে জাকাতের আহকাম রয়েছে তারা আমরা জাকাত যথাযথভাবে আদায় করি। এখানে যে বলা হলো যে কিছু সংখ্যক পাদ্রি এবং রুহানি দরবেশ তারা অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করে, এটা তারা উদ্দেশ্য কী? যে তারা ঘুষ নেওয়ার মাধ্যমে দিনের আহকামকে পরিবর্তন করে, দিনের বিধানকে পরিবর্তন করে দেয়। যারা পূর্ববর্তী আসমানি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান ছিল সেগুলোকে বিকৃত করেছে, তাদের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। অনুভবে আমরা বুঝতে পারছি যে দিনকে যদি দুনিয়া অর্জন করার মাধ্যম বানানো হয়, তবে অবশ্যই এটি নিন্দনীয় একটি কাজ হবে, অবশ্যই এটি তিরস্কৃত একটি কাজ হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা দ্বারা এটাও স্পষ্ট হয়ে গেল যে দিনের জ্ঞান এই জন্য অর্জন করা যাতে সম্পদ হাসিল হয়, সম্মান হাসিল হয়, পদমর্যাদা অর্জিত হয়। এই উদ্দেশ্যে যদি কেউ দিনের জ্ঞান অর্জন করে, তবে এটি একেবারে নিন্দনীয় কাজ এবং নিজের আখিরাতকে ধ্বংস করার মতো কাজ। আমরা যদি হাদিসসমূহের মধ্যে লক্ষ্য করি, তবে আমরা দেখতে পাই এই উদ্দেশ্যে কেউ যদি দিনের জ্ঞান অর্জন করে তাকে তিরস্কার করা হয়েছে। যেমনটি আমরা যদি লক্ষ্য করি আবু দাউদ শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওই ইলিম অর্জন করলো যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত করা হয়, কিন্তু সে ওই ইলিম দুনিয়া হাসিল করার জন্য শিখল, তবে কিয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধিও পাবে না। আল্লাহু আকবার! দিনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য আবশ্যক, কেননা জ্ঞান ব্যতীত আমল করা সম্ভব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেহেতু আল্লাহ তাআলার ইবাদত করা, ইবাদত কাকে বলে, ইবাদত কিভাবে করতে হয়, কোন ইবাদতের পূর্বে শর্ত কি রয়েছে, এগুলোর জন্য জ্ঞান প্রয়োজন। তবে খেয়াল রাখতে হবে জ্ঞান অবশ্যই আমরা অর্জন করব, তবে ইলমে দিন হাসিল করাটা যেন দুনিয়ার স্বার্থে না হয়, সফলতা মুক্তির স্বার্থে হয়ে থাকে, আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সন্তুষ্ট করার লক্ষ্যে হয়ে থাকে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আরেকটি হাদিস আমরা শ্রবণ করি, এভাবেই তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে কাআব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই উদ্দেশ্যে দিনের জ্ঞান অর্জন করে যাতে ওলামাগণের সাথে মোকাবেলা করে এবং মূর্খদের সাথে ঝগড়া করে, অথবা মানুষের নিজের দিকে আকৃষ্ট হওয়াকে চায়, তবে আল্লাহ তাআলা তাকে আগুনের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার! যদি নিয়ত এরূপ থাকে যে আমি দিনে জ্ঞান অর্জন করছি যাতে আমি অন্যান্য আলেমদের সাথে মোকাবেলা করি, তাদেরকে সমাজের মাঝে ছোট করি, তাদের থেকে আমি পারদর্শী এই বিষয়টি মানুষকে বোঝানোর চেষ্টা করি, কিংবা মূর্খদের সাথে ঝগড়ায় জড়িয়ে যাই, কিংবা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করা হয়। তবে এটি অত্যন্ত ভয়ানক বিষয়, এটি অত্যন্ত নিন্দনীয় বিষয়। অন্যভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে, হযরতে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ওলামাদের সামনে গর্ব করার লক্ষ্যে নির্বোধদের সাথে ঝগড়া করার উদ্দেশ্যে এবং মজলিসকে সজ্জিত করার জন্য জ্ঞান অর্জন করো না। কেননা যে ব্যক্তি এমন করবে তবে তার জন্য শুধুমাত্র আগুনই রয়েছে, অর্থাৎ তার জন্য আগুনের শাস্তি অপেক্ষা করছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম সম্পদের লালসা থেকে দূরে থাকা, সঠিক উদ্দেশ্যে দিনের জ্ঞান অর্জন করা। এবার আসুন, যে বলা হয়েছে আয়াতের মধ্যে আমরা শুনেছি, যারা স্বর্ণ এবং রূপা একত্রিত করে জমা করে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। তাহলে কি সব সম্পদের ক্ষেত্রেই এই একই বিধান, নাকি কিছু ভিন্ন বিধানও রয়েছে? কোন সম্পদ একত্রিত করার কারণে মানুষ শাস্তিযোগ্য হবে? আসুন সেই বিষয়টি আমরা লক্ষ্য করি। তাফসিরে তিবরির মধ্যে এটাকে বর্ণনা করা হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যেই সম্পদের যাকাত প্রদান করা হয়েছে তা কানজ নয়, কানজ মানে তা জমা করা বা একত্রিত করা সম্পদ নয়, তাকে কানজ বলা হবে না। আয়াতের মধ্যে বলা হয়েছিল ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদা, যারা স্বর্ণ রূপা একত্রিত করে জমা করে রাখে, ভাণ্ডার বানিয়ে রাখে। তো বলা হচ্ছে যেই সম্পদের যাকাত প্রদান করা হয় তবে সেটা কানজ নয়, আর যদি সেটা কানজ না হয় তাহলে সে শাস্তিযোগ্য নয়। হোক সেই সম্পদ দাফিনা, দাফিনা বলা হয় যে সম্পদকে মাটির নিচে দাফন করে রাখা, অথবা জমিনের মধ্যে লুকায়িত গুপ্তধন। এবং যেই সম্পদের যাকাত প্রদান করা হয়নি তা হলো কানজ, যার আলোচনা পবিত্র কোরআনে এসেছে। তো বোঝা গেল যে যে কানজ এর মালিক হবে তাকে শাস্তি প্রদান করা হবে, এটি হলো এই বর্ণনার ভাবার্থ। আসুন এই বিষয়ে আরেকটি আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এবং ওই সকল লোক যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে এবং তা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ শোনাও, যেই দিন সেই সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তার মাধ্যমে সেই ব্যক্তির কপাল এবং তার পার্শ্ব ও তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। এটা ওই সম্পদ যা তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং নিজের জমা করে রাখা সম্পদের স্বাদ উপভোগ করো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সম্পদ জমা করছেন ভালো কথা, তবে এই সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে দিনের জ্ঞান অর্জন করুন। কিভাবে সম্পদ জমা করলে আপনি শাস্তি থেকে মুক্তি পাবেন আর কিভাবে জমা করলে আপনি শাস্তিযোগ্য হবেন, এই বিষয়টির জন্য দিনের জ্ঞান অর্জন করা আবশ্যক। এভাবে আমরা যদি আরেকটি আয়াতের মধ্যে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এই আয়াতের ভাবার্থ হলো, যে সকল লোকেরা ওই বস্তুর মধ্যে কৃপণতা করে যা আল্লাহ তাআলা নিজের দয়ায় দান করেছেন, তারা এটা যেন কখনোই না মনে করে যে এই কাজটি তাদের জন্য উত্তম, বরং এটি তাদের জন্য মন্দ কাজ। অতি শীঘ্রই কিয়ামতের দিন তাদের গলার মধ্যে এই সম্পদের মালা পরিয়ে দেওয়া হবে। এই আয়াতের ভাবার্থ থেকে আমরা জানতে পারলাম সুস্পষ্টভাবে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে সম্পদ পাওয়া সত্ত্বেও সেই সম্পদকে আল্লাহ তাআলা রাস্তায় খরচ করে না, তবে তারা কিয়ামতের দিন শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা গেল কি যে সম্পদ জমা করতে হবে, এতে কোনো সমস্যা নেই, আপনি আপনার প্রয়োজনে সম্পদ জমা করুন, তবে সেখান থেকে শরীয়তের নির্দিষ্ট করা নির্দিষ্ট পরিমাণ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে, যেভাবে আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারছি। এবার আসুন, স্বর্ণ রূপা থেকেও উত্তম খাজানা রয়েছে, সেই খাজানা কি? যে আয়াতের ভাবার্থ আমরা শুনলাম, তো হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যা তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, যখন এই আয়াতটি নাজিল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নিকট সাহাবাগণ আলাইহিম রিদওয়ান আরজ করতে লাগলেন। স্বর্ণ রূপার অবস্থা সম্পর্কিত আমরা জানতে পারলাম, অতঃপর এমন কোন সম্পদ উত্তম যা জমা করা হোক বা যা জমা করার উপযুক্ত? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন, তা হলো জিকিরকারী জিহ্বা এবং শুক্রিয়া আদায়কারী কৃতজ্ঞতা পোষণকারী হৃদয় এবং নেক স্ত্রী, যে ইমানদারের ইমানের প্রতি সহযোগী হয়, তার সংস্পর্শে ইতাআত আনুগত্য ও ইবাদতের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে থাকে। এখান থেকে বোঝা গেল যে যদি একত্রিত করতে হয়, উত্তম কিছু একত্রিত করতে হয়, জমা করতে হয়, তা হলো জিকিরকারী জিহ্বা আর শুক্রিয়া আদায়কারী হৃদয় এবং নেককার স্ত্রী। এভাবেই আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন সেগুলোর উপরে যথাযথভাবে আমল করতে হবে। আচ্ছা, এমনটা নয় যে প্রত্যেক সম্পদেই তিরস্কৃত বা সম্পদ জমা করলেই মানুষ লাঞ্ছিত হবে বা সম্পদ জমা করার কাজটা নিন্দনীয় একটি কাজ, বিষয়টা এমন নয়। আমরা শুরুতেই জানতে পেরেছি যে সম্পদ জমা করা এটা মন্দ কাজ নয়, সম্পদ জমা করা এটা একটি মুবাহ কাজ, বৈধ কাজ, তবে সেটা যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী জমা করতে হবে। যদি আপনি যাকাত প্রদান করেন, সম্পদে যে হক রয়েছে তা আদায় করেন, তবে এই সম্পদ আপনার জন্য নিন্দনীয় নয়। যেমনটি আমরা পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে জানতে পারি যে সম্পদকেও ফদল বলা হয়েছে, আল্লাহ তাআলার অনুগ্রহ বলা হয়েছে। যদি আমরা আয়াতে লক্ষ্য করি, বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর যখন নামাজ আদায় হয়ে যায় তখন জমিনের মধ্যে প্রসারিত হয়ে যাও এবং আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। এখানে সম্পদকে আল্লাহ তাআলার অনুগ্রহ বলা হয়েছে। সুতরাং সম্পদ জমা করা বা স্বয়ং সম্পদ এটা কোনো মন্দ বিষয় নয়, কিংবা এটি কোনো মন্দ জিনিস নয়, যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী করতে হবে। এভাবে যদি আমরা লক্ষ্য করি, সম্পদকে উত্তম বস্তুও বলা হয়েছে এই আয়াতের মধ্যে রয়েছে, যেই সম্পদ তোমরা খরচ করবে তা তোমাদেরকে পরিপূর্ণরূপে প্রদান করা হবে। মাদায়ন চ্যানেলের দর্শক শ্রোতা, এই দুটি আয়াতের মাধ্যমে সুস্পষ্ট হলো সম্পদ জমা করা এটাই নিন্দনীয় কাজ এমনটি নয়। সম্পদ আপনি রাখতে পারেন, প্রয়োজনে ব্যবহার করতে পারেন, প্রয়োজনে জমা করতে পারেন, এটি একটি বৈধ কাজ, তবে তার যে বিধানগুলো রয়েছে সেই বিধান অনুযায়ী আপনাকে জমা করতে হবে। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে শুধু যদি সম্পদ জমা করার প্রতি মানুষ ঝুঁকে পড়ে, দুনিয়ার মোহে পড়ে যায়, তবে অবশ্যই এটি নিন্দনীয় এবং নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার একটি অন্যতম মাধ্যম হবে। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাযী জামা মালা ওয়া আদাদা, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষের সম্মুখে এবং পেছনে বদনামি করে, যে ব্যক্তি মাল একত্রিত করেছে এবং তা গণনা করে রেখেছে। এখানে যে মাল গণনা করে রেখেছে তাকে তিরস্কার করা হয়েছে। তবে এটা দ্বারা কোন সম্পদ একত্রিত করা, কীভাবে সম্পদ একত্রিত করাকে বোঝানো হয়েছে তা একটু পূর্বেই আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছি। এভাবে আরও যদি আমরা আয়াত লক্ষ্য করি তাহলে আরও সুস্পষ্ট হয়ে যায়, যে ব্যক্তি সম্পদ অর্জন করা, পৃথিবীর মোহে পড়ে যাওয়াকেই সব কিছু মনে করে, সে আখিরাতের নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, যেমনটি আমরা পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে জানতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চায়, তবে আমি তার জন্য তার ক্ষেতের মধ্যে বৃদ্ধি করে দেই, আর যে ব্যক্তি পৃথিবীর ক্ষেতের ইচ্ছা পোষণ করে, তবে আমি তাকে তন্মধ্য হতে কিছু প্রদান করি এবং আখিরাতে তার জন্য কোনো প্রকারের অংশ নেই। আরেক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওহুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। যে ব্যক্তি পৃথিবীর জীবন এবং পৃথিবীর চাকচিক্য প্রার্থনা করে চায়, তবে আমি পৃথিবীতে তাকে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দান করে দিব এবং তাকে দুনিয়ার সম্পদ দেওয়ার ক্ষেত্রে, দুনিয়ার নেয়ামত দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কমতি করব না, তবে আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। এটি হলো এই আয়াতের ভাবার্থ। অনুরূপভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা উলিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা। যে ব্যক্তি দ্রুতগামী পৃথিবী চায়, তবে আমি যাকে ইচ্ছে তার জন্য পৃথিবীতে যা ইচ্ছে দ্রুত প্রদান করি, অতঃপর আমি তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি যার মাঝে সে তিরস্কৃত বিতাড়িত হয়ে প্রবেশ করবে। সুতরাং বোঝা গেল, যে ব্যক্তি শুধু পৃথিবীর মোহে মগ্ন হয়ে রয়েছে, পৃথিবীর ভালোবাসার জালের মধ্যে আটকে গেছে, যে দুনিয়া অর্জন করা, সম্পদ অর্জন করাকেই নিজের লক্ষ্য বানিয়ে ফেলেছে, সে হতে পারে উভয় জগতের মধ্যেই অসফল। আবার এটাও হতে পারে যে হয়তোবা দুনিয়ার মধ্যে সে কিছু নেয়ামত পেয়ে যাবে, কিন্তু আখিরাতে তার জন্য কোনো প্রকারের অংশ থাকবে না। একটু লক্ষ্য করি, চিন্তা করি, যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়া চায়, দুনিয়ার সম্পদের মোহে পড়ে গেছে, এটাকেই তার নিজের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে, তাহলে সে কি পাবে? হয়তো দুনিয়ার আরাম আয়েশ পেয়ে যাবে যদি আল্লাহ তাআলা দান করেন, তবে আখিরাতে তো বঞ্চিত হবে, তাই না? বা এমনও হতে পারে যে সে অনেক কিছু চেয়েছে কিন্তু আল্লাহ তাআলা তাকে তার মধ্যে হতে অল্প নেয়ামত দান করলেন, আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। আবার এমনও হতে পারে সে আরাম আয়েশের প্রার্থনা করল কিন্তু তাকে কষ্ট প্রদান করা হলো, তাকে দুঃখ প্রদান করা হলো, আখিরাতে তার জন্য কিছুই নেই। কিন্তু একজন যদি মুমিন হয়, পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তি হয়, সে আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করে, সম্পদকে সেভাবেই ব্যবহার করে যেভাবে ব্যবহার করার বিধান রয়েছে, সম্পদে যথাযথ যাকাত আদায় করে, তবে সে উভয় জগতে সফল, পৃথিবীতেও কিছু না কিছু নেয়ামত পাবে আর আখিরাতে তার জন্য তো অতুলনীয় নেয়ামত অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে উভয় জগতে আমরা সফলকামী হতে পারব। আমরা আমাদের জীবনকে সেভাবেই বাস্তবায়ন করি যেভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে আলোকিত করেছেন এবং সেই আলোই পুরো জগৎ আলোকিত হয়েছে। তাদের পথকে অনুসরণ করি যাদের পথে চলার জন্য আমরা সর্বদা দোয়া করে থাকি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, তাদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সেইভাবেই নিজের জীবনকে সাজিয়ে গড়ে তুলি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এভাবে চলতে রইলেই আমরা এই জগতের মধ্যে তথা পৃথিবীতেও সফল হতে পারবো এবং আখিরাতেও সফল হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদা সর্বদা তার সন্তুষ্টিমূলক কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আবারও নতুন পর্বে নতুন একটি বিষয় নিয়ে দেখা হবে। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।